بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد, فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد, أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, واتقوا الله الذي تساءلون به والأرحام, إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى, بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن, خلق الإنسان علمه البيان. وقال النبي الأمين صلى الله عليه وسلم, من دعا بدعوى الجاهلية فإنه من دسى جهنم, وإن صام وصلى وزعم أنه مسلم, أو كما قال عليه الصلاة والسلام. الله پاکر اشیش مہربانی تے গত জুমায় আমরা মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, এগুলি বিষয়ে আলোচনা শুনেছিলাম। এগুলি আল্লাহর দান, এটাকে আল্লাহর দেওয়া তরিকা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত ভালোবাসা এবং অতিরিক্ত বিদ্বেষ এটা মানুষকে ক্ষতির মধ্যে ফেলে দেয়। আজকের আলোচ্য বিষয় ভাষা সম্পর্কে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেননি যে শিক্ষক কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক বলেননি মহাজ্ঞানী কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক বলেননি পরম ও চরম বিজ্ঞ মহান আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক বলছেন দয়ালু কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু কোরআন শিক্ষা দিয়েছেন মানে দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, দয়ালুর দয়া ছাড়া কোরআন শিখা যায় না। ওই জন্য আর রহমান ও আল্লামাল কোরআন, দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, যার উপরে দয়া করেন তিনি কোরআন শিখতে পারেন, আর যার উপরে দয়া হয় না তিনি কোরআন শিখতে পারেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যে ব্যক্তি আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন, যাকে ভালোবাসেন, যার কল্যাণ করার ইচ্ছা পোষণ করেন, তাকে দিনের বুঝ দান করেন, তাহলে ও ছেলেটা দিনের বুঝ বুঝল, ও তো বাচ্চা মানুষ, পিস টিভি দেখে দিনের বুঝ বুঝল। আর মুফতিরা করছে কি, বাধা দিচ্ছে, দিনের পথ থেকে আসার জন্য বাধা দিচ্ছে, কারণ মুফতির উপরে আল্লাহর দয়া হয় নাই, দয়া হয়েছে ওই জেনারেল শিক্ষিত স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, রাস্তার ঝাড়ুদার, সাধারণ মানুষ, জেনারেল মার্চেন্ট। আল্লাহু আকবার। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহে, তার যদি কোনো মাসলা পড়তে গিয়ে যদি কষ্ট হতো, কেতাব পড়ছেন কিন্তু বুঝতে পারতেছেন না যে এখানে কি বলা হচ্ছে, তখন মাটিতে শুয়ে পড়তেন এবং তার জীবনীতে লেখছে ওয়াদা আখাদ্দাহু আলা তুরাব, মাটির সাথে গাল লাগিয়ে দিয়ে শুয়ে পড়তেন, ওয়াদা আখাদ্দাহু আলা তুরাব, মাটিতে শুয়ে গাল লাগিয়ে দিতেন, মাটিতে লাগিয়ে দিয়ে বলতেন ইয়া মুআল্লিমা দাউদ ও সুলাইমান আল্লিমনি হাদিহিল মাসআলা, হে দাউদ সুলাইমানের শিক্ষক, দাউদ এবং সুলাইমানকে তো অনেক কিছুই শিক্ষা দিয়েছিলেন, ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয়াদ ইহকুমানি ফিল হারথ ইজ নাফাসাত গানামুল কওম ওয়া কুন্না লিহুকমিহিমা শাহিদিন, সুলাইমান আলাইহিস সালামকে হাওয়াই তত্ত্ব সকাল সন্ধ্যা চালানোর বিদ্যা দিয়েছিলেন, হে মুআল্লিম, হে শিক্ষক, পশু প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন, হে মুআল্লিম, হে শিক্ষক, দাউদ সুলাইমানকে পশু পাখির ভাষা বুঝার ক্ষমতা দিয়েছিলেন, তা আমাকে এই মাসলা বুঝার ক্ষমতা আমাকে দেন, আপনি দেন আমাকে, আপনি দিলে আর কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ, চাওয়ার ধরনটা দেখেন তো কেমন, মাটিতে গাল লাগিয়ে দিয়ে বলছে ইয়া মুআল্লিমা দাউদ সুলাইমান আল্লিমনি হাদিল মাসালা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহে, যার নাম মোহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রহমাতুল্লাহ আলাইহ, এই ক্ষণজন্মা মহাপুরুষ সিরিয়ার গাজা উপত্যকায় 150 হিজরিতে জন্মগ্রহণ করলেন আর 204 হিজরিতে এন্তেকাল করলেন, মাত্র 54 বছর দুনিয়াতে ছিলেন। এই 54 বছর বয়সে দিগন্ত উন্মোচনকারী রিভোলেশনের নেতৃত্ব দিলেন এই মোহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রহমাতুল্লাহ আলাইহ। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহে কবিতা লিখতেন আরবিতে, অনেক কবিতা আছে। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহ কবিতা পড়ে যদি আমি ওয়াজ করি তা আপনি আশ্চর্য হয়ে যাবেন কি কবিতা লিখেছেন। দেওয়ানে শাফিঈ, যারা বিদ্বান আছে আরবি বিদ্বান ওরা জানেন, দেওয়ানে শাফি, ইমাম শাফি রহমাতুল্লাহ কাব্য গ্রন্থ আছে, মূল্যবান কবিতা লিখেছেন। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ছিল ওয়াকির, প্রখ্যাত তাবেই, মক্কায় বাসিন্দা, মক্কার বাড়ি ছিল তার। ওয়াকি বিন জাররাহ আল মুলাইহির কাছে গিয়ে বলেন, উস্তাদজি পড়া মনে থাকে না, পড়ে যাই আর ভুলে যাই, এটা মনে রাখার উপায় কি? উস্তাদজি তখন তাকে একটা নির্দেশনা দিলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কবিতার মধ্যে সেই কথাটা বলে যাচ্ছেন, বলছেন, সাকাউত ইলা ওয়াকিইন সুহিফদি ফারশাদানি ইলা তারকিল মাসি ওয়াকাল আল ইলম নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতালিল আসি সাকাউত ইলা ওয়াকিইন সুহিফদি আমি আমার স্মৃতি দুর্বলতার কথা আমার উস্তাদের কাছে অভিযোগ করলাম, মনে থাকে না যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম অভিযোগ করেছিলেন আল্লাহর নবীর কাছে, বলছিলেন ইয়া রাসূলুল্লাহ পড়ি আর ভুলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা একটা চাদর বিছিয়ে দাও। চাদর বিছিয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাদরের উপর বসে হাদিস বর্ণনা করলেন। বর্ণনা করার পরে বললেন যে এই চাদর এবার তোমার গায়ে তুমি জড়িয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম, ওই দিনের পর থেকে একটা হরফ একটা নুকতা আমার ভুল হয়নি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি গিয়ে তার উস্তাদের কাছে অভিযোগ করলেন, সাকাউত ইলা ওয়াকিইন সুহিফদি, আমার উস্তাদ ওয়াকি বিন জাররার কাছে আমার স্মরণশক্তি নাই বলে আমি অভিযোগ করলাম। ফারশাদানি ইলা তারকিল মাসি, তখন আমাকে উনি নির্দেশ দিলেন, পাপ ছেড়ে দাও মনে থাকবে, পাপ ছেড়ে দাও তাহলে মনে থাকবে, পাপিষ্ট ব্যক্তির কোরআন হাদিস মনে থাকবে না, কারণ কোরআন হাদিস ঢোকার জায়গা ওখানে নেই। ওয়াকালাল ইলমু নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতালিল্লাসি, এবং আরো বললেন এলেমটা হলো একটা নূর, আর এই নূর আল্লাহ পাক নাফরমানকে দান করেন না। তাহলে দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দেন, এর সমর্থনে কোরআন হাদিস থেকে আর ইতিহাস থেকে অনেক প্রমাণ রয়েছে যেগুলি আলোচ্য বিষয়কে আজকে ব্যাহত করবে, ওই জন্য এখানে ছেড়ে যাচ্ছি। আর রহমান আল্লামাল কোরআন خلق الانسان علمه البيان, দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন, আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন ভাষা জ্ঞান, দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, দয়ালু দয়া করে মানুষ সৃষ্টি করেছেন, দয়ালু দয়া করে মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। আল্লাহর এই দয়া যার আছে, কথা তো বললাম মিথ্যা কথা, কথা তো বললাম গালি, গালি দিয়ে তো নামাজে দাঁড়ালেন, এমনও লোক আছে এই ঢাকার শহরে গালিটা দিয়ে তারপরে আল্লাহ আকবার, বকাটা দিচ্ছে আর মুখের মধ্যে লুকমাটা তুলছে, এরকম নাফরমান লোকও আছে। কথা বলার ক্ষমতা যার নাই, গঙ্গা ব্যক্তি তাকে জিজ্ঞেস করে দেখেন কথা বলতে না পারাটা কত কষ্টদায়ক। এখানে আরেকটা জিনিস জানার বিষয়, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, মানুষকে কথা বলার ক্ষমতা দিলেন, তারপরে কথা বলার পরে কোরআন শিক্ষা দেওয়ার সুযোগ দিলেন, কোরআন শিক্ষার সুযোগ দিলেন। একটা বাচ্চা জন্মগ্রহণ করে আগে তারপরে কথা বলা শেখে তারপরে কোরআন শেখে, সিরিয়ালটা এমন। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে, মানুষকে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সুম্মা আল্লামাহুল কোরআন, আগে মানুষকে সৃষ্টি করেছেন, তারপরে তার কথা ফুটছে, কথা বলতে পারছে, কথা বলা শিখাইছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক শুরু করলেন কোরআন দিয়ে, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও যুবক, তুমি বিয়ে করেছো, তোমার স্ত্রীর গর্ভে এখনো সন্তান আসে নাই, এখনই তোমার ছেলেকে কোরআন শিক্ষা দেওয়ার প্ল্যান রেডি করো তোমার ব্রেনে। মানুষ সৃষ্টি হওয়ার আগে, মানুষ দুনিয়াতে আসার আগে, মানুষ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার আগেই কোরআন শিক্ষার প্ল্যান তোমার ব্রেনে থাকতে হবে। ওই জন্য আল্লাহ পাক কোরআন দিয়ে শুরু করেছেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। কোরআনের একটা করে অক্ষর, একটা করে শব্দ, একটা করে সূত্র আপনি পড়ে দেখবেন যে এটা এমন না করে এমন করলে কেমন হতো। জি না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ পাক। এর রচনা শৈলী, এর বাচন ভঙ্গি, এর ভাব গাম্ভীর্যতা, এর অলংকার শাস্ত্র, এর ব্যাকরণগত মাধুর্য সর্ব উচ্চ মার্গে পৌঁছিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোন সাহিত্যিক, কোন কবি, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন শিল্পী সুনিপুণ এরকম কথামালা, এরকম নির্ভরযোগ্য কথা এবং অনুপম রচনা শৈলী অলংকার শাস্ত্রে সুসজ্জিত এরকম আনতে পারেনি, পারবেও না কিয়ামত পর্যন্ত। হতভম্ব হয়ে তাকিয়েছিল তামাম পৃথিবী। কবি এমরুল কায়েসের জীবনীতে লেখা আছে, তাকে তখন হত্যা করা হলো, তখন হত্যা করার আগে সে এক লাইন কবিতা বলে বললো, এই কবিতাটা আমার মেয়েকে শোনাই দিও। কবি এমরুল কায়েসের মেয়েকে ওই কবিতা শোনানোর সাথে সাথে এমরুল কায়েসের মেয়ে বলছে, আমার বাপকে হত্যা করা হয়েছে আর ঘাতক হলো এই লোক। তার মানে বলছে, আমার বাপের কবিতা হলো এটা, আমার বাপ ছাড়া এই কবিতা এই আরব বিশ্বে এত সুন্দর কবিতা কেউ রচনা করতে পারে না, এটা আমার বাপের লেখা কবিতা। আর এর কবিতার দ্বিতীয় লাইন হবে, ইয়া বিনতা ইমরাউল কায়েস ইন্নামা আবাকুমা কাদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাইকুমা। হে ইমরুল কায়েসের দুই বেটি, নিশ্চয় তোমাদের বাপ এইটুক খালি বলে চলে আসো আমার বেটির সামনে, বলে চলে আসলো। ইমরুল কায়েসের দুই মেয়ে বলছে, দ্বিতীয় লাইন হবে কাদ কুতিলা, তাকে নিহত করা, হত্যা করা হয়েছে। ওয়া কাতিলুহু লাদাইকুমা, আর তার হত্যাকারী তোমাদের দুইজনের সামনে হাজির। বলছে এই লাইন ছাড়া এই কবিতাতে আর অন্য কোন শব্দ দিলে আর কোনদিনও মিলবে না। আল্লাহ পাক কোরআন চ্যালেঞ্জ ছুড়ে মেরেছিল, এরকম কেতাব আর একজন আনতে পারেনি কেন? আরবি সাহিত্যিক তো ছিল তারা, কিন্তু হয় না যে, মেলে না যে, আপনি তো বোঝেন না, আমিও বুঝি না, আমি তো কবিতা জানি না, তো বুঝবো কি করে? যে জানে সে তো জানে, জোহরি তো জোহর চেনে, ওই জন্য তো আরবের কবিরা লিখে দিন, হাদ আল কাউলু লাইসালিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না আতাইনা কাল কাউসার, বলে হাদ আল কাউলু লাইসালিল বাশার, ইন্না আতাইনা কাল কাউসার, কাবা ঘরে লটকিয়ে দিয়ে বলে এবার দ্বিতীয় কি হবে লেখ। ওরা এসে বলে হাদ আল কাউলু লাইসালিল বাশার, এটা মানুষের কথা নয়, অতএব আমরা নিজেরা কোন শব্দ রচনা করে ওখানে লাগিয়ে দিলে ওটার সাথে মিলবে না যে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। বলতেছিলাম আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন আর মানুষকে ভাষা জ্ঞান দান করলেন। কাবা ঘরের সামনে এসে এক লোক মুনাজাত করছে, বসে ফাতাক দাকুন দাকান দে কাবলা চূড়া কারান দে কামরু কামা কামুহা বায়ান 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 দে দিয়াং 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 দে। লোক মুনাজাত করে চলে গেল, আশেপাশের লোকের কি বললো সাপের মন্ত্র বুঝা গেল না। ওই কথাগুলি বাংলায় বললে বসে, ভুকা আছি খাবার চাই, ছেলে মেয়ের খাবার নাই, আল্লাহ তুমি কর দান, দয়া করো হে রহমান। এর বাংলা তরজমা হলো এই। তলক মুনাজাত করে চলে গেল, ওর ভাষায় আল্লাহকে ডাকলো। আপনি যদি আল্লাহকে বলেন ভুকা আছি, খাবার চাই, ছেলে মেয়ের খাবার নাই, আল্লাহ তুমি কর দান, দয়া করো হে রহমান, তো রহমান শুনবেন না? রহমান শুনবেন। আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, মানুষের ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষকে ভাষা জ্ঞান আল্লাহ দান করেছেন। অতএব কোন ভাষাকে খাটো করে আর কোন ভাষাকে বুলন্দ করার অধিকার আমার আপনার নাই। গুরুত্বের বিবেচনায় যেহেতু আরবি হল কোরআন হাদিসের ভাষা, অতএব কোরআন হাদিস বুঝতে হলে আরবি শেখাটা জরুরি। বাংলা যেহেতু মাতৃভাষা, বাংলায় কথা বলতে হবে, বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, লিখতে হবে, অতএব বাংলাটা শেখা জরুরি। ইংরেজিটা যেহেতু ইন্টারন্যাশনাল ভাষা, অতএব ইংরেজিটাও শেখা জরুরি। গুরুত্বের বিবেচনায় প্রয়োজনীয়তার তাগিদে আপনি ভাষার তারতম্য করতে পারছেন, কিন্তু কোনো ভাষাকে খাটো করা আর কোনো ভাষাকে উচ্চ মর্যাদা দেওয়ার অধিকার আপনার নাই, যেহেতু ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান। দুনিয়ার কোন মানুষ ভাষা সৃষ্টি করে নাই, ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন, ভাষা আল্লাহর দান, আল্লাহ নিয়ামত। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলছেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়ালওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়ালওয়ানিকুম। আল্লাহর নিদর্শনের মধ্যে আসমান সমূহ সৃষ্টি এবং জমিনের সৃষ্টির মধ্যে আল্লাহর অনুপম নিদর্শন বিদ্যমান। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়ালওয়ানিকুম, তোমাদের ভাষার বৈচিত্র্যতা, ভাষার ভিন্নতা, ভিন্নতা ভাষার, ভাষার বৈচিত্র্যতা, বৈচিত্র্যময় ভাষা নিয়ে তোমরা যে দুনিয়াতে চলাফেরা করছো, এটা বুঝে রাখো হে মানুষ, এটা আল্লাহর নিদর্শন। মানুষের বর্ণগত ভেদাভেদ, একই মায়ের দশটি ছেলে, চেহারায় একটু কাছাকাছি হলেও, গায়ের রঙে কাছাকাছি হলেও, ডিজাইনে কাছাকাছি আর হয় না। ডাইস আল্লাহ একবার ব্যবহার করেছেন, যেটা দ্বিতীয়বার আর ব্যবহার করেনি। কিয়ামত পর্যন্ত কত লক্ষ কত কোটি মানুষ আসবে, ডাইস একটা একবারই ব্যবহার করা হবে, দ্বিতীয়বার হবে না। দুনিয়ার কোন ফ্যাক্টরি এ কাজ করতে পারবে না যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা ডাইস, এটা পৃথিবীর কেউ পারবে না, এটা অসম্ভব। লক্ষ লক্ষ কোটি কোটি কপি বের হবে, আর ভিন্নতা হবে প্রত্যেকের মধ্যে, আলাদা হবে না। ভাষার মধ্যে বৈচিত্র্যতা আছে, ভিন্নতা আছে, একই ভাষার লোক আবার তার মধ্যে আঞ্চলিকতা আছে, আঞ্চলিকতা আছে আমাদের ভাষার মধ্যে, কিন্তু আরবদের মধ্যে গোত্রীয় টান ছিল, ওখানে আঞ্চলিকতা ছিল না। এক এক গোত্রের লোকেরা এক এক উসলুবে কথা বলত। আমাদের ভাষার বৈচিত্র্যতা হয় ভৌগোলিক সীমারেখা ভেদে, চিটাগাংয়ের লোক একভাবে বলে, সিলেটের লোক আর একভাবে বলে, আঞ্চলিকতার কারণে। আর তাদের ছিল গোত্রগত কারণে, এক গোত্রের লোক এক শব্দ উচ্চারণ করত, আর এক গোত্রের লোক আর এক শব্দ উচ্চারণ করত। আল্লাহ রাব্বুল আলামিন সাত হরফে কোরআন নাজিল করলেন এবং সাত কেরাত সমৃদ্ধ করলেন কোরআনকে। মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে প্রথম দিন ফজর পড়তে গেলাম, একদম রাতে ভর্তি হলাম, ফজরের জামাত পড়তে গেছি মসজিদে, মসজিদুল জামিয়া ইউনিভার্সিটির মসজিদে। তো দেখছি আফ্রিকার এক ভদ্রলোক ইমামতি করছেন, মুসা না বলে মুসে বললো কেন? ওয়াইজ কালা ইব্রাহামা, ইব্রাহিম না বলে ইব্রাহাম পড়ছে। তা আমি পিছনে দাঁড়ানো তো আমি লোকমা দেবো ভাবলাম, পরে আর দিলাম না, বললাম যে হাতি ঘোড়া গেল তাল ভেড়ায় মাপে কত জল, কেবল ইউনিভার্সিটি ভর্তিলাম দেখি অবস্থাটা। সকালবেলা নাস্তা খেতে গিয়ে এক বড় ভাইকে বললাম, ভাই আজকে যে ফজরের কেরাত যে ভুল পড়লো তা আমি লোকমা দিতে গিয়ে দিলাম না যে, কেন তুমি বুখারিতে হাদিস পড়ো নাই? উনজিলাতিল কোরআন, উনজিলাল কোরআন ওয়ালা সাবাতি হরুফ, কোরআন সাত হরফে নাজিল হয়েছে পড়ো নাই তুমি? কোরআনের সাতটা কেরাত আছে তুমি জানো না? ওরে সর্বনাশ, তাই তো ভুলে গেছি যে কথাটা, আমি তো ভুলেই গেছি বুখারিতে যে পড়ে এসেছিলাম। বলছে লুকমা দিলেই অপদস্ত হতে হতো, কেন তুমি লুকমা দিলে? দিতে গেলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু এক সাহাবিকে ঘুষি মেরে ফেলে দিলেন। ও সাহাবি মানে পড়েছে ওই যে আর এক রকম ঘুষি মেরে ফেলে দিলেন। সাহাবি কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিভাবে পড়েছো? বলে আমি এভাবে। বলে হা কাজাত উনজিলাত, বলে এভাবে নাজিল হয়েছে। তুমি কিভাবে পড়েছো? বলে এইভাবে। বলে হা কাদা উনজিলা, এভাবে নাজিল হয়েছে। দুই ভাবেই স্বীকৃতি পাওয়া গেল। তো বলতেছিলাম যে একই ভাষার মধ্যে আবার আঞ্চলিকতা থাকে, গোত্রীয় উচ্চারণ থাকে আলাদা, আবার একই অঞ্চলের লোক একই মায়ের দশজন সন্তান, দশজনের ভাষার উচ্চারণ আলাদা হয়, কণ্ঠস্বর আলাদা হয়। মোবাইলে বলার সাথে সাথেই ফাঁকে থেকে আপনি বুঝতে পারেন কে কথা বলছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। ভাষার মধ্যে যদি মিল হয়, কেউ যদি কারো কণ্ঠ নকল করেও, কিন্তু চিন্তা চেতনা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বিবেক বিবেচনা সব কিছু ভিন্ন থাকে, কারো সাথে কারো চিন্তার মিল থাকে না, বিদ্যার মিল থাকে না। আবার যদি বিদ্যার মিল হয়েও যায়, কিন্তু ইমান ও আকীদার মাপকাঠি দুই ভাইয়ের সমান নয়। এক ভাই হয়েছে আস্তিক, আর এক ভাই হয়েছে নাস্তিক। আল্লাহ পাক বলছেন, অমিন আয়াতিহি ইখতিলাফ খালকুস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিয়েছিলেন এই আয়াত দিয়ে, এবং এই কথা বলে যে আল্লাহ যে একক সত্তা, সুনিপুণ কারিগর একজন আছেন, তার জ্বলন্ত প্রমাণ হল মানুষের ভাষার বৈচিত্রতা এবং ভিন্নতা, মানুষের রং ও কাটিং ও ডিজাইনের বৈচিত্রতা, যেটা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে ভাষার বৈচিত্রতা আল্লাহর অনুপম নিদর্শন। 1948 সালে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে জনৈক প্রফেসর বাংলা ভাষার বিরুদ্ধে একটা বই লিখলেন। বইয়ের মধ্যে উনি উল্লেখ করলেন বাংলা ভাষা হল হিন্দুদের ভাষা, এর মধ্যে সরস্বতী ভগবতী মা কালী মা গঙ্গা মা দুর্গা মা মনসা দেবী বন্দে মাতরম এগুলি হিন্দুদের পূজা পার্বণ, হিন্দুদের দেব দেবীর নাম এ ভাষার সাথে রিলেটেড। অতএব এই ভাষাটা মুসলিম দেশের রাষ্ট্রীয় ভাষা হতে পারে না। এপার বাংলা থেকে চলন্ত বিশ্বকোষ নামে খ্যাত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সাত ভাষার মহাপণ্ডিত, তিনি লিখলেন যে আরবের পৌত্তলিকেরা আরবি ভাষায় পূজা করত, আর তাদের দেবদেবীর নামগুলি ছিল আরবি ভাষায়। আল্লাহ পাক বলছেন, আফারায়তুমুল্লাতা ওয়াল উজ্জা ওয়াল মানাতাস সালিসাতাল উখরা, লাত মানাত হুবাল উজ্জা, এগুলি সব আরবি ভাষার মূর্তি, আরব দেশের লোক আরবি ভাষায় পূজা পার্বণ করত,
ভাষা পচেও যায়নি, নষ্ট হয়নি, আল্লাহ পাক সেই আরবি ভাষাই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন। তাহলে হিন্দুরা পৌত্তলিকেরা, আরবের পৌত্তলিকেরা, অমুসলিম মুশরিক কুফারে মক্কা, মুশরিকিয়ে মক্কা, তারা যে আরবি ভাষায় পূজা পার্বণ করত, তাদের দেবদেবীর নাম রেখেছিল, দেবদেবীকে আহ্বান করত আরবি ভাষায়, আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন নাজিল করলেন, ভাষাকে তো আল্লাহ ঘৃণা করলেন না। তা আপনি আবার এই কথা বললেন কেন, এই বিদ্যা কোত্থেকে আপনার এলো? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের এই ক্ষুরধার জবাবে লাজবাব হয়ে গেলেন। 52 সালে এসে ভাষা আন্দোলন হল, রাজপথে রক্ত ঝরল, যারা রক্ত ঝরিয়েছেন তারা বলে গেছে যে ফুল দিয়ে আমাদেরকে সম্বর্ধনা দিও, কোটি কোটি টাকার ফুল খরিদ করে যে দেশের মানুষ অনাহারে অর্ধাহারে থাকে, আল্লাহ আকবর সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। আসমানি জসীমউদ্দিন পল্লী কবি আসমানি সম্পর্কে কবিতা লিখেছেন, ছোটকালে আমরা পড়লাম, প্রাপ্ত বয়সে ইদানিং এসে জানতে পারলাম সে আসমানি কিছুদিন আগেও বেঁচে ছিলেন, গত বছর এন্তেকাল করলেন। বয়োবৃদ্ধা সেই আসমানিকে সরকার বাহাদুর একখানা বাড়িও করে দিয়েছিলেন। আসমানি গত ঈদের কুরবানির ঈদের আগের ঈদের গত কুরবানির আগের কুরবানির আগে সামান্য কিছু আগে দুনিয়া থেকে এন্তেকাল করলেন। আমি তখন বাহরাইনে অবস্থান করছিলাম, নেটে সার্চ দিয়ে দেখতে পেলাম যে হাজার হাজার মানুষ সবাই প্রস্তাব রেখেছে আসমানির নামে শহীদ মিনার বানানো হোক, আসমানির কবরে মনুমেন্ট নির্মাণ করা হোক, আসমানির নামে একটা রোড বানানো হোক। কোন নরাধম এ কথা লিখল না যে আসমানির নামে এখানে একটা আসমানি হাসপাতাল হোক, কেউ একথা বলল না যে আসমানি শিশু নিকেতন এখানে হোক, এতিম বিধবাদের পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা করা হোক, এ কথাটা কোন নাদান লোকের মাথায় ঢুকল না। মানুষ কি পাগল হয়ে গেল নাকি, মানুষের মাথার মধ্যে কি বুদ্ধি জাগে না? যারা লেখেন তারা কি এ কথাগুলি লিখতে পারলেন না যে আসমানির নামে এখানে একটা হাসপাতাল নির্মাণ করা হোক? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক হাশরের ময়দানে বান্দাকে ডাকবেন, ডেকে বলবেন, হে আদম সন্তান এদিকে আসো, আমার কথা শোনো। মানুষ কাঁপতে কাঁপতে রাজা ধীরাজ কুল কায়নাতের মালিক শাহিনশাহ আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ পাক বলবেন, আমি যে অসুস্থ ছিলাম আমার চিকিৎসার ব্যবস্থা কেন করো নাই, আমার সেবা শুশ্রূষা কেন করো নাই, আমি যে অনাহারে ছিলাম আমার আহার্য কেন তোমরা যোগান দাও নাই, আমি যে বস্ত্রহীন ছিলাম আমাকে বস্ত্র কেন তোমরা দাও নাই। হয়রান হয়ে যাবে বানি আদম, বলবে, কুল কায়নাতের মালিক রাজা ধীরাজ শাহিনশাহ, তুমি হে প্রভু, তুমি আবার কোনদিন অসুস্থ ছিলে আর তোমার চিকিৎসা আমি কি করে করব? তোমার বাড়ির পাশে গরিব লোকটা বিছানায় শুয়ে কাতরাচ্ছিল, হাসপাতালের বিছানায় দুইটা ট্যাবলেট কেনার পয়সা তার ছিল না, এক ব্যাগ রক্ত কেনার পয়সা তার ছিল না, তুমি ফুল কিনে রাস্তায় বিলিয়েছিলে, তোমার বাড়ির পাশে বৃদ্ধ মহিলার পর্ণ কুঠিরের ভাঙা চুলায় আগুন জ্বলে নাই, এতিমদের মুখে খাবার ওঠে নাই, আর তুমি অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা শহীদ মিনারের বেদির মধ্যে ফেলেছিলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরহুম মানুষের রুহের মাগফিরাতের জন্য দান করা চাই, তাদের রুহের মাগফিরাতের জন্য তাদের জন্য দোয়া করা চাই, সেটা না দিয়ে যা হচ্ছে আজকে এগুলি কি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লাজওয়াব করে দিবেন, বান্দার পরিণতি খুব খারাপ হয়ে যাবে। মানুষ অবৈধভাবে কত টাকা খরচ করছে, চারটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। সহিহ বুখারীর বর্ণনা এসছে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, তার মাল সম্পর্কে দুইটি প্রশ্ন হবে, যুগপৎ লাগাতার দুইটি প্রশ্ন হবে, মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে মাল আর্নিং হয়েছে আর কোথায় মাল ব্যয় হয়েছে, ফীমা আনফাকাহু, আর কোথায় মাল ব্যয় হয়েছে, আয়ের উৎস জিজ্ঞেস করা হবে, ব্যয়ের উৎস জিজ্ঞেস করা হবে, এক রায়ের দানা পরিমাণ অর্থ যদি অন্যায় অবৈধ কাজে ব্যয় হয় বিচারের কাঠগড়ায় জবাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে। আজকে তুমি আমাকে ধরতে পারো, আজকে তুমি আমাকে অনেক কিছু বলতে পারো, হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে তোমার পক্ষে স্লোগান দেওয়ার কেউ থাকবে না। ভালো করে শুনে রাখো, জাতির সামনে কথাগুলি বলে দেওয়া জরুরি মনে করেছি, তাই বলছি, জাতি যদি আজকে সজাগ না হয়, জাতি যদি সংশোধিত না হয়, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনাদেরকে জোর করে কিছু বলার অধিকার আমাদের নাই। এতটুকুই বলতে চাই যে নিজের বিবেককে কাজে লাগান। মহান কারুণিক আল্লাহ পাকের দরবারে, আহকামুল হাকিমিনের দরবারে, চূড়ান্ত ফয়সালার মাঠে আপনাকে দাঁড়িয়ে জবাব দিতে হবে। ইয়াউমাল কিয়ামাতে ইয়াতিহি ফারদা, এক একজন করে জিজ্ঞেস করা হবে, আপনার পক্ষে স্লোগান দেওয়ার কোন লোক সেদিন থাকবে না। আল্লাহ পাক একক একক ভাবে জিজ্ঞাসা করবেন, কোন কমন প্রশ্ন সেদিন জিজ্ঞেস করা হবে না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রশ্ন রেডি করা হবে, প্রত্যেককে আলাদা জিজ্ঞেস করা হবে। মানুষের যতটুকু বিবেক দিয়েছেন আল্লাহ পাক, সেই বিবেক অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বন্ধুগণ, ভাষা আন্দোলন যারা করেছেন, ভাষার স্বাধীনতা দিয়েছেন, আপনার মসজিদের ইমাম সাহেব এখনো খাকান এবনে খাকান পড়ছে, কেতাব পড়ছে, আপনি দেখেন না, বলেন না কেন কেতাব পড়ছো, কেন ওয়াজ করো, ওয়াজ করে শোনাও, কোরআন হাদিসের ব্যাখ্যা মাতৃভাষায় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় খুতবা দেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন মাতৃভাষায়। আরবি ভাষা আর মাতৃভাষার মধ্যে পার্থক্য কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আরবি ভাষার সাথে সম্পৃক্ত করা যায়, আর যদি বলা যায় আল্লাহ নবী আরবি ভাষায় খুতবা দিয়েছিলেন, তাহলে ইসলামকে একটি ভাষার সাথে রিলেটেড করা হয়, সম্পৃক্ত করা হয়। ইসলাম কোন ভাষার জন্য দুনিয়াতে আসে নাই, ইসলাম কোন ভৌগোলিক সীমারেখার মুক্তি আন্দোলনের জন্য আসে নাই, ইসলাম কোন জাতীয়বাদ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে আসে নাই, ইসলাম সর্বজনীন কুল কায়নাতের মাখলুকাতের কল্যাণের জন্য এসেছে। আল্লাহ পাক বলছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের রহমত স্বরূপ আপনাকে পাঠানো হয়েছে, মানুষের জন্য রহমত, আস্তিকের জন্য রহমত, নাস্তিকের জন্য রহমত, কাফের জন্য রহমতের বারতা নবী নিয়ে এসেছেন, নবী পশুর জন্য রহমতের বারতা নিয়ে এসেছেন, পাখির জন্য রহমতের বারতা নিয়ে এসেছেন। নবী বলেছেন, গরু ছাগল জবাই করার সময় চাকুটা ধার করে নিয়ে দয়া করে তার রুহুটা বের করো, দয়া করে তাকে হত্যা করো, যাতে সে কষ্ট না পায়, মরতে তো হবে, মানুষের কল্যাণের জন্য যেহেতু তাকে সৃষ্টি করা হয়েছে, অতএব তাকে কষ্ট দিয়ে জবাই করা হারাম। কুকুরের বাচ্চাকে, তৃষ্ণার্ত কুকুরের বাচ্চাকে পানি খাইয়ে একজন কুলাঙ্কার মহিলা, একজন পাপিষ্ট মহিলা জান্নাত পেয়ে গেল, যেই নবী আমাদেরকে খবর দিলেন, সেই নবী কুকুরের বাচ্চার কল্যাণের জন্য পৃথিবীতে এসেছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের বিশ্ব নবীকে একটা ভাষার সাথে সম্পৃক্ত করার জন্য অপচেষ্টা চালানো হয়েছে। জাল হাদিস আলা বলেছেন, আহেব্বুল আরাবিয়া লিআন্নানি আরাবিয়ুন ওয়া লিসানুল আহলিল জান্নাতি আরাবিয়ুন, তোমরা আরবি ভাষাকে ভালোবাসো কারণ আমি নবী আরবি ভাষার, আর জান্নাতের ভাষা আরবি। হাদিস হলো মেড ইন চায়না, মেড ইন জিনজিরা। এই হাদিস যদি সহিহ হতো তাহলে ইসলামের সার্বজনীনতা ভুলণ্ঠিত হতো, নবীর বিশ্বজনীন নন্দিতা ভুলণ্ঠিত হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বজনীন নবী, যিনি ইনসানের নবী, কিয়ামত কালের সকল ভাষা বর্ণ এবং ভৌগোলিক সীমারেখার দুর্ভেদ্য প্রাচীর ডিঙ্গিয়ে এক ও অখণ্ড জাতি, মুসলিম জাতি গঠন করার জন্য আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবী যদি মাতৃভাষায় খুতবা দিয়ে থাকেন, তাহলে পৃথিবীর সকল মাতৃভাষার স্বীকৃতি এসে যায়। নবী যদি আরবি ভাষায় খুতবা দিয়ে থাকেন, তাহলে আরবি ভাষার সাথে নবীকে সম্পৃক্ত করে নবীকে একটি ভাষার গণ্ডির মধ্যে বন্দী করা হয়। আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা, আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহিম, দুনিয়াতে আমি কোন নবী রাসূল পাঠাই নাই, যাকেই পাঠিয়েছি তার জাতীয় ভাষা দিয়ে, মাতৃভাষা দিয়ে তাকে পাঠানো হয়েছে, যাতে তাদের সমাজকে তারা বুঝাতে সক্ষম হয়। এখান থেকে তো জাতীয় ভাষা মাতৃভাষার স্বীকৃতি হয়ে গেল। মৌলভী সাহেব যখন ওয়াজ করছেন তখন হাদিস খুঁজা লাগেনি যে আল্লাহ নবী আরবি ভাষায় খুতবা দিয়েছেন কিনা, তখন খুঁজা লাগেনি। মৌলভী সাহেব এসে জিজ্ঞেস করছেন আল্লাহ নবী আরবি ভাষায় খুতবা দিয়েছেন কিনা, বলেন আপনি মাদানী সাহেব। আমি বললাম আনতা তাসআলনি বিল্লুগাল আরাবিয়া ওয়া আনা উজীবু আলাইকা বিল্লুগাল আরাবিয়া লা আতাকাল্লাম বিল্লুগাল আরাবিয়া লিআন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল আবাদান, আল্লাহ নবীকে কোনদিন জিজ্ঞেস করা হয় নাই বিদুনি আরাবিয়া, আরবি ছাড়া। ওয়া মা আজাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগাইরিল আরাবিয়া, আল্লাহ নবীকে কোনদিন আরবি ভাষার বাইরে প্রশ্নও করা হয়নি, আর কোনদিন উত্তরও দেন নাই। তো তুমি আরবিতে প্রশ্ন করো, আমি আরবিতে উত্তর দিই। ওলোকলা জবাব হয়ে গেল, আমি যে আরবি বুঝি না, তা আপনি আরবি বোঝেন না দেখেই তো আপনার মতন লোকের জন্যই তো আরবি এই মাতৃভাষায় খুতবা দিতে হবে। ওখানে গিয়ে গোরামি করেন, এখানে গোরামি আসলো কেন? বলবে যে আমাদের মাঝহাব, আপনাদের মাঝহাব মানে আপনার মাঝহাব কি আপনার ইমামের চেয়েও বড়? আপনার ইমাম সাহেব যে বলেছেন ফার্সি ভাষায় নামাজ পড়লে বৈধ আছে, আপনার ইমাম সাহেব যে বলেছেন ফার্সি ভাষায় দোয়া করলে বৈধ আছে, পৃথিবীর যে ভাষায় দোয়া করবে আল্লাহর কাছে চাইবে তো চাওয়াটা বৈধ আছে, আপনার ইমাম সাহেব যে বলছেন কেউ যদি আরবি জানা সত্ত্বেও ফার্সি ভাষায় নামাজ পড়ে তাহলে তার নামাজ বৈধ আছে, তা আপনার ইমাম সাহেব যে বলেছেন আরবি ভাষায় না ফার্সি ভাষায় নামাজ পড়াও বৈধ, তে আপনি এক শব্দ এক কথা আবার কোত্থেকে আবিষ্কার করলেন যে আরবি ভাষা ছাড়া খুতবা দিলে খুতবা না জায়েজ হয়ে যাবে? আমরা তো খুতবায় মাসনুন পড়ে নিয়েছি, অন্ততপক্ষে দশটা মিনিট ধরে খুতবায় মাসনুন পড়লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই খুতবা পড়তেন সেটা তো পড়লাম, তারপরে তো বাংলায় ব্যাখ্যা দিচ্ছি। যখনই গোড়ামি এসে যায়, যখনই কোরআন সুন্নাহ মানুষ না বোঝে, তখনই শেরেক বেদাতের জন্ম হয়। তাই তো বেদাতি আবার এবার তৃতীয় খুতবা চালু হয়েছে, এর খুতবা আবার বসে বসে। আমাকে সেদিন একজন বলেন বসে বসে আবার খুতবা দেওয়া হয়, ওটা আবার কেমন? তো আমি বললাম কোরআনের ওই আয়াতটা কি ওলোক পড়ে না? ও তারা কুকা কয় মা কুল্লামা রাও তিজারাতান ওয়াইজার রাও তিজারাতান আউলাহওয়ানিন ফাজ্জু ইলাইকা ওয়া তারাকুকা কায়মা, হে নবী ওরা আপনাকে খুতবায় দণ্ডায়মান অবস্থায় ফেলে দিয়ে ওরা খুতবা ছেড়ে দিয়ে চলে গেল খেলতামাশার দিকে, ওয়া তারাকুকা কায়মা ওয়া তারাকুকা জালেসা তো বলেনি, তুই আয়াতটাও পড়েন না নাকি, অত ব্যাখ্যা লাগে নাকি? আয়াতে যে বলা হলো যে নবী খুতবা দিচ্ছিলেন দাঁড়িয়ে, আর সাহাবায়ে কেরাম খেলাধুলা দেখে ওদিক চলে গেলেন, ব্যবসা বাণিজ্য আসলো ব্যবসা বাণিজ্যের দিকে চলে গেলেন খুতবা ফেলে দিয়ে, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন আর বললেন কুল্লামা রাও তিজারাতান আও লাহওয়ানিন ফাদ্দু ইলাইকা ওয়া তারাকুকা কায়মা, আর আপনাকে ছেড়ে দিয়ে চলে গেল দণ্ডায়মান অবস্থায়। কোথা থেকে আবিষ্কার করেন এগুলি? ওটা আবার বৈধ হলো কি করে? এরা যদি অবৈধ হয়, ভাষা আন্দোলন যারা করেছেন, ভাষা আন্দোলনের পক্ষে যারা কথা বলছেন, তারা যতদিন পর্যন্ত এদেশের মাটিতে বাংলা ভাষায় মাতৃভাষায় খুতবার ব্যবস্থা না চালু করবেন, যতদিন পর্যন্ত মুসলিম জাতিকে সচেতন করার জন্য এই খুতবা মাতৃভাষায় চালু না হবে, ততদিন পর্যন্ত আমরা বুঝবো ভাষা আন্দোলন সফল হয় নাই। রজত জয়ন্তী পালন করছেন 21শে ফেব্রুয়ারি, কোন জরুরতে একুশে ফেব্রুয়ারি পালন করছেন, এখানে একটা যুক্তি আছে যে আটই ফাল্গুন বললে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার এই দিনটাকে প্রচার করতে পারবো না। এই যুক্তির ভিত্তিতে আপনি আটই ফাল্গুনকে একুশে ফেব্রুয়ারিতে রজত জয়ন্তী পালন করছেন, যেই ভাষার জন্য করা হয়েছিল সেই ভাষার নাম ডুবে গেছে, এবার আর এক বিদেশি ভাষায় সেটা চালু করা হচ্ছে, সেটাও কি একবার ভেবে দেখেছেন? যদি তা না ভেবে দেখেন তাহলে ইসলামী মূল্যবোধের যেসব শব্দ, ইসলামী সংস্কৃতির সাথে জড়িত যেসব শব্দ, ওগুলি ঝাড়ফুঁক দিয়ে কেটে সেটে আবার কিম্ভূত কিমাকার আর এক তরিকা কেন নির্মাণ করার চেষ্টা করছেন? এবাদত সালাত সিয়াম হজ জাকাত, এবাদত সালাত সিয়াম হজ জাকাত মুনাজাত কেতাব সুন্নাহ, এই যে শব্দ মানুষের রক্তের মধ্যে মিশে আছে, মানুষ যত সহজে মুনাফেক শব্দ বোঝে, কপট শব্দ তো তত তাড়াতাড়ি বোঝে না। মানুষ যত সহজে কাফের শব্দ বোঝে, অবিশ্বাসিত তত তাড়াতাড়ি বোঝে না। এগুলি শব্দ হল ইসলামিক সংস্কৃতির একটি অংশ, এগুলি ঝেড়ে কেটে সাফ করেন না, কোকার চেষ্টা করতেছেন কেন? যদি এটা ঝেড়ে কেটে সাফ করতে হয় তো ওখানে একুশে ফেব্রুয়ারি করেন না কেন? একুশে ফেব্রুয়ারির যুক্তি আছে, কারণ একুশে ফেব্রুয়ারি তামাম বিশ্বে হয় আর আটই ফাল্গুন তামাম বিশ্বে পাওয়া যায় না। অতএব একুশে ফেব্রুয়ারি বললে তামাম বিশ্বকে জানানো যায় এই দিন হলো আমাদের ওই ভাষা আন্দোলনের দিন। তামাম বিশ্বকে জানানোর স্বার্থে যেমন আপনি ডাইভার্ট হয়েছেন, তো কোরআন সুন্নাকে টিকিয়ে রাখার জন্য, ইসলামী শিক্ষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য আরবি ভাষাগুলির স্বীকৃতি তো অবশ্যই আসতে হবে। সালাত সিয়াম এবাদত বন্দেগী জিকির আজকার এগুলি তো থাকবে, আবহমান কাল থেকে চলছে এবং কিয়ামত কাল পর্যন্ত চলতেই থাকবে। অতএব গোরামির কোন সুযোগ কোন পথেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মহান ভাষা আমাদেরকে দান করেছেন, যেই ভাষা দিয়ে আমি কথা বলতে পারি, ওয়াজ নসিহত করতে পারি, মানুষকে সহজে কথাগুলি বোধগম্য করে তুলতে পারি। বহুদিন এই গোলামির কারণে ব্রিটিশ পার হয়েছে, পাকিস্তানের এক অংশ পার হয়েছে, কোন মুসলিম এগিয়ে আসে নাই বাংলায় কোরআনের অনুবাদ করার কাজে, কারণ বাংলা কোরআন হল আল্লাহর বাণী, ওটাকে বাংলায় অনুবাদ করা বেয়াদবি। তাই তো কোন মুসলিম পণ্ডিত আসেন নাই, সর্বপ্রথম এলেন গিরিশচন্দ্র সেন নরসিংদীর পূর্ণাঙ্গ কোরআনের বঙ্গানুবাদ নিয়ে। যদিও তার গিরিশচন্দ্র সেনের প্রায় 200 বছর আগে রংপুরের মৌ ভাষার আমিনউদ্দিন বাসুনিয়া রংপুরি তিনি আমপাড়ার কাব্য অনুবাদ করেছিলেন, কলকাতার এক প্রেস থেকে সেটা প্রিন্ট হয়েছিল। যারা তথ্যভিত তাদের সাথে যোগাযোগ করে জানা গেছে এশিয়াটিক সোসাইটি অথবা বাংলা একাডেমিতে যোগাযোগ করলে হয়তো তার একটা কপি বা সন্ধান পাওয়া যেতে পারে। ওটা আমাদের এত জরুরি বিষয় নয়, দেখে ওর পিছনে আমরা দৌড়াই না। তবে এতটুকু বলবো যে কোন মুসলিম পণ্ডিত যখন পূর্ণাঙ্গ কোরআনের অনুবাদ নিয়ে জাতির সামনে আসে নাই, তখন এসেছে গিরিশচন্দ্র সেন অনুবাদ নিয়ে। গিরিশচন্দ্র সেনের পথ ধরে অনেকেই তো এখন অনুবাদ করছেন, এখন হালাল হয়ে গেছে, এখন অনুবাদ তো হালাল হয়েছে, এই যে উচ্চারণটাও হালাল হয়ে গেছে, যেটা কিয়ামত কাল পর্যন্ত হারাম। পৃথিবীর কোন ভাষায় কোরআনের উচ্চারণ হতে পারে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। যদি ইংরেজিতে আপনি অনুবাদ করেন, ইংরেজিতে যদি লেখেন তাহলে লিখতে হবে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, কোরআনের উচ্চারণ সঠিক হয় না অন্য ভাষায়, কাজে উচ্চারণ করা হারাম। ওই জন্য আরবি আরব দেশ থেকে যেখানে লিখেছে ওখানে লিখছে তারজুমাতু মাহানিল কোরআন, কোরআনের অর্থের অনুবাদ। বলছে কোরআন আল্লাহর বাণী, এটার অনুবাদ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কোরআনের অর্থের অনুবাদ করি আমরা, কোরআনের অনুবাদ আমরা করতে পারি না। কত সতর্কতা খেয়াল করে দেখুন, লিখেছে তারজুমাতু মাহানিল কোরআন, কোরআনের অর্থের অনুবাদ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন বলে বাংলা অনুবাদ চলবে না, আল্লাহ পাক বলেন যার অর্থ এই। আমাদের বই পড়েন ওই যে সালাতে রাসুলের, ওখানে দেখবেন আল্লাহ পাক বলেন বলে ওখানে যার অর্থ, আল্লাহ পাক যা বলেছেন ওটা আমি বলতে পারি না, আমার মুখে আসে না, ওটার অর্থ এটা, আল্লাহ পাকের শব্দের ফুল মিনিং উঠানোর ক্ষমতা এটা অক্ষম। অক্ষমতার মাঝ সমুদ্রে তামাম বিশ্বকে যখন আল্লাহ ছেড়ে দিলেন, চ্যালেঞ্জ ছেড়ে দিয়ে মানুষ অক্ষম হয়ে গেল, এটার ফুল মিনিং আমার দ্বারা তোলা সম্ভব নয়। আল্লাহ পাক যা বলেছেন তার ভাব অর্থ এই, ভাব অর্থ আমি আপনি বলতে পারব, গোড়ামি ছেড়ে দিয়ে এগিয়ে আসুন। আবার ওই তরুণ উদীয়মান যুবক ভাইটি যখন বাংলা বুখারি নিয়ে হাজির হয়ে গেলেন, মুফতি সাহেবের গরম দেখে কেনা, বাংলা বুখারি দিয়ে তুই কি শিখলি, বাংলা বুখারি বলে বিভ্রান্ত হয়ে যাবে। বিভ্রান্তির কাজ তো তোমার শায়খুল হাদিস আগে করেছেন, শায়খুল হাদিস সাহেব এন্তেকাল করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, আল্লাহ তার সব পাপ মাফ করে দিন। শায়খুল হাদিস সাহেব বাংলা বুখারি সর্বপ্রথম এদেশের মাটিতে মানুষের হাতে তুলে দিলেন, তা আপনি কি শায়খুল হাদিসের চেয়ে বেশি? আপনি কেন বলছেন বাংলা বুখারি করে মানুষ বিভ্রান্ত হবে? তো বিভ্রান্ত হবে তো বিভ্রান্তির কাজ উনি করলেন কেন আগে? বাংলা অনুবাদ কি আপনার জন্য করেছেন যে আপনি মুহাদ্দিস বাংলা বুখারি আপনি আরবি বুখারি বোঝেন না দেখে আপনার জন্য করেছেন, নাকি বাংলাটা সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের জন্য যদি শায়খুল হাদিস সাহেব অনুবাদ করতে পারলেন, এত বড় একটি মহৎ কাজ তিনি করতে পারলেন, সেই মহৎ কাজের খেদমত থেকে আমি নিতে পারবো না কেন? আপনার বিপক্ষে যাচ্ছে ওই জন্য। বন্ধুগণ, এই গোড়ামি যতদিন পর্যন্ত মানুষ না ছাড়তে পারবে ততদিন পর্যন্ত মানুষের এই সঠিক বুঝটা আসবে না। ওই জন্য আল্লাহ পাক সবাইকে বুঝ দান করেন না, দয়ালু দয়া করে যাকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি শিখতে পাবেন। তাই তো আবরাহার হাতি বসে পড়েছিল, কাবা ঘর ভাঙা সম্ভব নয়, হাতি বুঝতে পেরেছিল, হাতির উপরে যে জানোয়ার বসেছিল আবরাহা, সে আবরাহা জানে নাই কাবা ঘর ভাঙা সম্ভব কি সম্ভব নয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।
আলহামদুলিল্লাহ 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 কাফা সালামু আলা ইবাদিহিল্লাযিনা